প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। ঈশ্বরের মহানামে ধন্যবাদ করি যে তিনি অপূর্বভাবে আমাদেরকে এই পর্যন্ত পরিচালনা করেছেন এবং আজকের আমরা সেই চালনার মধ্যে থেকে সাধু পৌলের লেখা গালাতীয়দের প্রতি পত্র শেষ করতে চলেছি। তার ছয়ের অধ্যায় আমরা গত অনুষ্ঠানে আমরা ছয় পদ পর্যন্ত আলোচনা করেছি, আজকে সেই ছয় পদ থেকে পাঠ করে শুরু করব। আমরা গত অনুষ্ঠানে শুনেছিলাম যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে শিখিয়েছেন আমরা যেন পরস্পর একজন অন্যের ভার বহন করি। কিন্তু এমন অনেক ভার আছে যা অন্যেরা বহন করতে পারে না, তাই আমরা দেখেছি গালাতীয় তার ছয় অধ্যায় পাঁচ পদে লেখা আছে, কারণ প্রত্যেকজন নিজ নিজ ভার বহন করিবে। আর সেই অনেক বিষয়ের মধ্যে একটি বিষয় দেখেছিলাম, পাপের বোঝা বা ভার আমরা বহন করতে পারি না, আর একজনই পারেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমার আপনার পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত ক্রুশে প্রাণ দিয়েছেন। তাই গীতসংগীতার পঞ্চান্ন গীতে ২২ পদে আমরা দেখি লেখা আছে, তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো, তিনি তোমাকে ধরিয়া রাখিবেন, কখনো ধার্মিককে বিচলিত হইতে দেবেন না। আমি আপনাদের কাছে দুটি সুন্দর ভাস্কর্যের কথা বলব, দুটি বিখ্যাত ভাস্কর্য তা বর্ণনা করে, একটা হল ডাইং গল আর অন্যটি হল দ্য লাকুন। এই ভাস্কর্য দুটি রয়েছে রোমের ভ্যাটিকানে। ডাইং গল প্রকাশ করে একজন মানুষকে রোমে কৃতদাস রূপে আনা হয়েছে এবং বিরাট এক স্টেডিয়াম বা তখনকার দিনে এরেনা বলা হত, এবং একজনকে আনা হয়েছে কৃতদাস রূপে আর সে গ্ল্যাডিয়েটর রূপে, এবং তাকে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়েছে আর তার শরীর থেকে রক্তধারা ঝরে পড়ছে আর সে ঊর্ধ্ব দিকে সাহায্যের জন্য তাকিয়ে রয়েছে। সে এমন এক নূতন দেশে উপস্থিত যে তাকে সাহায্য করার কেউ নেই। একজন মৃতপ্রায় গ্ল্যাডিয়েটর। আমি আপনাকে বলতে চাই, খ্রিস্ট যীশু বিনা মানুষের এইরকমই অবস্থা। তিনিই কেবল আমাদের সাহায্য করতে পারেন। লোকলিখিত সুসমাচারের ১৯ অধ্যায় ১০ পদে তিনি বলেছেন, কারণ যা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। তিনি আরও বলেছেন মার্কলিখিত সুসমাচারের ১০ অধ্যায় ৪৫ পদে, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন। তিনি আমার ও আপনার পাপের মূল্য দিয়েছেন। সেই মৃতপ্রায় গ্ল্যাডিয়েটরের ন্যায় যার রক্ত বয়ে যাচ্ছে, সাহায্য করার কেউ নেই, সে ঊর্ধ্ব থেকে তাকিয়ে সাহায্য ভিক্ষা করছে, আর আমরা ঊর্ধ্ব দিকে তাকাতে পারি এবং পরিত্রাণ লাভ করতে পারি প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। অন্য ভাস্কর্যটি হল দ্য লাকুন। ট্রয়ের একজন পুরোহিত দেখতে পেলেন যে সমুদ্রে দুটো সাপ একসঙ্গে তার সন্তানদেরকে মুড়িয়ে ফেলতে চলেছে বা জড়িয়ে ফেলতে চলেছে। আর তিনি তাদের সাহায্যের নিমিত্ত এগিয়ে গেলেন, কিন্তু সাহায্য করতে পারলেন না, কারণ সেই সাপ দুটি তাকেও জড়িয়ে ধরল। সেখানে তিনজনেরই মৃত্যুর করে ঢলে পড়তে লাগল। এই উদাহরণ বলে ব্যক্তিগত পাপ বোঝাস্বরূপ যা বহন করে পেরে ওঠা সম্ভব নয়, তা আমাদের মৃত্যু অর্থাৎ অনন্ত মৃত্যুর গহ্বরে নামিয়ে নিয়ে যায়। আমরা তবে বোঝা নিয়ে কি করব? কিছু বোঝা আছে আপনি অন্যের সাথে ভাগ করে নিতে পারেন, কিন্তু অন্যগুলো নিজেকেই বহন করতে হয়। কিন্তু ব্যক্তিগত পাপের বোঝা বড়ই দুর্বিষহ, যা বহনে আপনি আমি অসমর্থ। কিন্তু প্রায় 2000 বৎসর পূর্বে কালভেরির ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট আমার আপনার জগতের প্রত্যেকটি মানুষের জন্য পাপ বহন করেছেন। আজ আপনার পাপের বোঝা আপনার নিজের উপরে রয়েছে, অথবা বিশ্বাসে হৃদয়ে যীশুখ্রিস্টকে গ্রহণ করে সেই বোঝা তাঁর উপরে পড়েছে। দুটি জায়গায় তা থাকতে পারে না, অর্থাৎ আপনার নিজের উপরে এবং খ্রিস্টের উপরে। খ্রিস্ট যীশু আমাদের পাপ ভাগ করে নেন না, কিন্তু সমস্তই বহন করেন। গালাতীয় 6:6 লেখা আছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। এখানে সহভাগী বলতে যে শব্দ ব্যবহার করা হয়েছে কয়েননীয়, অর্থাৎ ভাগ করে নেওয়া, অর্থাৎ খ্রিস্টের বিষয় ভাগ করে নেওয়া। আমরা জানি কয়েননীয়া মানে সহভাগিতা, অর্থাৎ একই ভাব আমাদের মধ্যে। সাধু পৌল সরাসরি বলছেন, তোমার শিক্ষককে প্রচারককে মূল্য দাও, অর্থাৎ তোমায় যদি কেউ আত্মিক শিক্ষা দেয় তবে তাকে কোন বিষয়বস্তু বা জিনিস দাও। যদি ঈশ্বর আপনাকে অনেক দিয়েছেন এবং আত্মিকভাবে কারোর দ্বারা আপনি উপকৃত হয়েছেন, তবে নিশ্চয়ই তাকে আপনার সাধ্যমতো জাগতিক কোন জিনিস দিয়ে সাহায্য করুন। লক্ষ্য করুন, আমি আবার পাঠ করি, লেখা আছে এখানে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের বাক্য বিষয়ে শিক্ষা পায় সে শিক্ষককে সমস্ত উত্তম বিষয়ে সহভাগী করুক। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই বোন, এই ভাগ করে নেওয়া অনুগ্রহে আপনি যদি মুদির দোকানে যান, জিনিস কিনে যদি পয়সা না দেন তবে সমস্যায় পড়বেন। এমন অনেকেই আছেন যারা আত্মিকভাবে আশীর্বাদ পান কিন্তু তার মূল্য তারা দেন না, কেউ কিছু ভাবে না তার জন্য। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যারা আত্মিকভাবে সাহায্য করে আমরা যেন তাদের সহভাগী হই। 7 লেখা আছে, তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। এটি শাস্ত্রের অন্যতম উল্লেখযোগ্য পদ, যা আমাদের জীবনে সর্বক্ষেত্রে অপরিবর্তনীয় নিয়মরূপেই কাজ করে। চাষাবাদের ক্ষেত্রে ধান চাষ করলে ধানই পাবেন, ভুট্টা চাষ করলে ভুট্টাই পাবেন। নৈতিক জীবনে তাই। মতিলিখিত সুসমাচারের 13 প্রভু যীশু এক বীজ বপকের দৃষ্টান্ত দিয়েছেন। তিনি এক শস্য ছেদনকারীর কথাও বলেছেন। একবার এক জেল পরিদর্শক জেলের এক কুঠুরিতে একজন আসামিকে দেখলেন ছুঁচ্ছুতো দিয়ে সেলাই করছে। পরিদর্শক তার সঙ্গে কথা বলার নিমিত্ত জিজ্ঞাসা করল, তুমি কি করছো, তুমি কি বুনছ? আসামি বলল, কাটার কিছু নেই। অর্থাৎ এই পদ বলতে চাইছে, কিছু পরিবর্তন বা পরিবর্ধন করার আমাদের নেই। এক চুল পরিবর্তন করা যায় না, যদি আমরা যা বুনি তাই আমাদের কাটতে হবে। আর জীবনে সর্বক্ষেত্রেই তা প্রযোজ্য। আপনি ধান চাষ করলে ধানই পান, আপনি আম গাছ থেকে কখনো আনারস পান না। তরমুজ গাছ অনেক সময় একদিকে 20 ফুটের বেশি লম্বা হয়, কখনো ভুলেও একটা কুমড়ো উৎপন্ন হয় না তরমুজ গাছে, সর্বদা তরমুজই হয়। মিশরের কবরে এক ধরনের গম পাওয়া গিয়েছিল যা 5000 বছর আগে সেখানে রাখা হয়েছিল, আর তা বপন করলে গমের গাছই হয়েছে। 5000 বছরে গম ভোলেনি যে তা গম। আপনি আমি যা বপন করি তাই আমরা কাটি। বাইবেলে অনেক জীবনী আমাদের সেই বিষয় শেখায়। তাদের মধ্যে অন্যতম হলেন যাকব, যার গল্প আমরা বাইবেলে পুরাতন নিয়মে আদিপুস্তক তার 27 অধ্যায় থেকে 29 অধ্যায় পাই। যাকব তার পিতাকে ইসহাককে ঠকিয়েছিল, সে ছাগলের কাপড় পরে গায়ে লাগিয়ে ভান করেছিল ভাই এসোর, যার লোমশ গা ছিল। যাকব তার ভাইয়ের জ্যেষ্ঠত্বের আশীর্বাদ পাওয়ার জন্য তাই করেছিল। যাকব আশীর্বাদ লাভের পর পালিয়ে তার মামা লাবানের কাছে আশ্রয় নিয়েছিল বহু বছরের জন্য। সে ভেবেছিল যে তার বাবাকে ঠকিয়ে সে পার পেয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর বলছেন তুমি যা বুনবে তাই কাটবে, আপনি যা বপন করবেন ঠিক তেমনই কাটবেন। যাকবের কি হয়েছিল? তিনি রাহেলের সঙ্গে প্রেমে পড়লেন, সেখানে যে লাবানের ছোট মেয়ে ছিল, তার জন্য তাকে 7 বৎসর পরিশ্রম করতে হয়েছিল। তারপর যখন তাদের বিবাহ হল, আর সেই বিবাহের রাত্রিতে যখন ঘোমটা খুলে যাকব দেখল যে সে রাহেল নয়, সে লেয়া, লাবানের বড় মেয়ে। আমার মনে হয় যাকব সেই বিবাহের রাত্রিতে উপযুক্ত শিক্ষা পেয়েছিল। সে তার বাবাকে ঠকিয়েছিল বড় ছেলের ভান করে যখন সে ছিল ছোট ছেলে, এখন তার মামা তাকে বিবাহের জন্য দিল বড় মেয়ে যখন সে আশা করেছিল ছোট মেয়েকে বিবাহ করতে। বাইবেলে পুরাতন নিয়মে প্রথম রাজাবলী তার 21 অধ্যায় আমরা আহাবের এবং ইসাবেলের ঘটনা এবং নাবতের দ্রাক্ষাক্ষেত্র লাভের দুষ্ট চক্রান্তের ঘটনা পাই। আহাব নাবতের দ্রাক্ষাক্ষেত্রের লোভ করেছিল, কিন্তু নাবত তা বিক্রি করতে রাজি নয়। কিন্তু যেহেতু আহাব রাজা ও ইসাবেল রানী ছিল এত দুষ্ট, তাই তারা যা চাইত তাই তারা কোনোভাবে নিয়ে নিত। ইসাবেল তাই চক্রান্ত করে নাবতকে হত্যা করল ও আহাব তা লাভ করল। তারা ভেবেছিল যে তাদের অপকর্মের দ্বারা তারা ছাড় পেয়ে যাবে, কিন্তু ঈশ্বর তাদের ছাড়লেন না। তিনি এলিয় ভাববাদীকে প্রেরণ করলেন এবং বাণী দিয়ে সদাপ্রভু এই কথা বলেন, যেখানে কুকুরেরা নাবতের রক্ত চেটে খেয়েছে সেখানে কুকুরেরা তোমার রক্ত চেটে খাবে। পরে আহাব যুদ্ধে আহত হন। সে তার রথের চালককে বলল যুদ্ধক্ষেত্রে বাইরে তাকে নিয়ে যেতে, আর তার ক্ষতস্থানের রক্ত তার রথ থেকে গড়িয়ে পড়তে লাগল। তাকে সমরিয়ায় নিয়ে আসা হল, আর সমরিয়ায় এক পুকুরে সেই রথের রক্ত দোহা হল আর কুকুরেরা তা চেটে খেল। আরেকটি উদাহরণ হলেন সাধু পৌল। তিনি স্তিফানকে পাথর ছুঁড়ে মারার নির্দেশ দিয়েছিলেন, তার পরিবর্তন হয়ে যখন তিনি গালাতীয় দেশে প্রচার করতে গেলেন তখন তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। আসুন এবার আমরা দেখি 6:8, যেখানে লেখা আছে, ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বনে সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বনে সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। আপনি ভাবতে পারেন যে যেহেতু তিনি পরিবর্তিত হয়েছেন, অর্থাৎ সাধু পৌল, অতএব তিনি যা বপন করেছেন তা কাটবেন না। কিন্তু মনে রাখব, এইটি ঈশ্বরের ইচ্ছা, মানুষ যা বপন করে তাই সে কাটে। আমার মনে একজন নামকরা সুসমাচার প্রচারকের কথা এল, যিনি অপূর্ব প্রচার করতেন, কিন্তু যখন তিনি খাবার খেতে বসতেন তিনি সব রকম খাবার খেতে পারতেন না, কারণ প্রভুকে পাওয়ার পূর্ব জীবন তাঁর এমনই খারাপ ছিল যে তিনি মদ্যপায়ী ছিলেন। তিনি পরিবর্তনের পর বললেন, ঈশ্বর আমাকে নতুন হৃদয় দিয়েছেন কিন্তু নতুন উদর দেননি, তাই সাধারণের খাবার তিনি হজম করতে অক্ষম ছিলেন। যুবক যুবতীদের এই কথা মনে রাখা প্রয়োজন, কারণ অনেকেই আজ মদ ও ড্রাগের নেশায় আসক্ত, এবং তাদেরকে বলতে চাই যে ঈশ্বরের অপরিবর্তনীয় নীতি সম্পর্কে ওয়াকিবহাল হতে, কারণ তারা যা বুনবে তাই কাটবে। অনেকেই আজকের সহজ মুক্ত যৌনতায় আসক্ত, ফলস্বরূপ আজ বহুজন যৌন রোগে ভয়ানক রূপে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আজ এইডস রূপ রোগ সেই যৌনতার বীজ বপনের ফলস্বরূপ। ঈশ্বর বলেন, যত মূল্যবান আমরা বড়ি বা ট্যাবলেট খাই না কেন, পাপ থেকে রক্ষা পাবার উপায় কিন্তু সেগুলি নয়। ঈশ্বর বলেন, যা তুমি বপন করবে তাই তুমি কাটবে। ঈশ্বরকে উপহাস করা যায় না। আপনি ধান চাষ করলে ধানই কাটবেন, কেউ যদি বলেন আমি পরিবর্তিত হয়েছি তা চমৎকার বিষয়, তথাপি আপনি যা বপন করেছেন তাই কাটবেন। অন্যদিকে শস্য কাটা অনন্ত জীবনস্বরূপ যা আত্মার ফল এই জীবনকালে, তার গৌরবময় ভবিষ্যত রয়েছে। আমার মনে হয় যে খ্রিস্ট বিশ্বাসীর ভীত হওয়া প্রয়োজন, কারণ প্রভুর দ্বিতীয় আগমনে তাকে তার জীবনকালের কার্যের হিসাব দিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি পরিত্রাণ পেয়ে থাকতে পারেন, কিন্তু সেই দিন আপনার কাছে লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে যখন আপনার জীবনে হিসাব দিতে হবে, যদি আপনার জীবনে কোনো কাজ নেই। যোহন বলেন, আর এখন হে বৎসেরা, তাহাতে থাকো যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তাহার আগমনে তাহাইতে লজ্জিত না হই। আপনি যদি মাংসে জীবনযাপন করেন তাহলে মাংসিক বিষয় সকলই উৎপন্ন করবেন। তার মানে আপনি পরিত্রাণ হারান না, কিন্তু পুরস্কার হারান, আর তা লজ্জার কারণ হয়, এবং তাঁর সামনে দাঁড়িয়ে তখন তিনি আপনাকে দেখে দুঃখিত হবেন এবং আপনিও দুঃখিত হবেন। ঈশ্বর আমাদের জন্য লাল ও সবুজ উভয়ের আলোরই সংকেত দিয়েছেন। আমাদের গ্রহণ করতে হবে কোনটি বিপজ্জনক, কোনটি আমাদের জন্য সঠিক। ছয় অধ্যায় নয় পদে লেখা আছে, আর আইস আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথাসময় শস্য পাইব। এক পিতা একবার আমাকে বলেছিলেন, তার ছেলেদের বিষয়ে তিনি খুবই চিন্তিত। তিনি একজন ডাক্তার, তিনি বলছিলেন, যেন ঢেউ আমার বিপরীতে, স্কুলগুলি আমার বিরুদ্ধে, আমার চিন্তার বিপরীতে, এবং অন্য পিতামাতারাও আমার বিরুদ্ধে, এমনকি আমার কিছু কিছু বন্ধু আছে আমার বিরুদ্ধে, কিন্তু তথাপি আমার ছেলেদের মানুষ করতে চাই। যদি তাই হয় আপনারও চিন্তা, তবে আপনাকে উৎসাহিত করতে চাই, সঠিক বীজ বপন করুন, ধৈর্য ধারণ করুন, দেখবেন যথাসময় সঠিক ফল পাচ্ছেন। অতএব ভালো বীজ বপন করুন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন বাস্তবিক, যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আদ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ দেয়। আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে, এবং যেজন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। স্মরণ রাখুন, অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করেন ও তাঁর সঙ্গে চলেন। কনান দেশে যে সময় প্রতিমা পূজক ও দুষ্ট করণীয়দের বাস ছিল, এমনকি তার এক সন্তান হল, তার নাম ইশাক, এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে তিনি তাকে বলিদানের নিমিত্ত নিয়ে গেলেন মরিয়া পর্বতে। অব্রাহাম আত্মায় বপন করেছিলেন, আর তাই অনন্ত জীবনের ফসলও কাটলেন। মসির মা ছিলেন যোকেবেদ। এক ভয়ানক পরিস্থিতিতে মসিকে জন্মদান করেন, তাকে রক্ষার এক অপূর্ব উপায়ও নির্মাণ করেন, এবং সেই সন্তানকে পালন করার জন্য ঈশ্বর অদ্ভুতভাবে রাজপ্রাসাদে তাকে স্থান করে দিলেন, যেখানে তিনি তাকে বড় করে তুললেন ঈশ্বর ভয় ও জ্ঞানে। তিনি নিশ্চয়ই অব্রাহামের কাছে ঈশ্বরের প্রতিজ্ঞা ও পরিকল্পনার বর্ণনা করেছিলেন, আর বিশ্বাসে কেমনভাবে তিনি বলেছিলেন, সমস্ত মিশর যোকেবেদের বিরুদ্ধে ছিল, সেখানকার সমাজ ব্যবস্থা, নৈতিকতা, কৃষ্টি বা কালচার, ধর্ম, দর্শন সবই তার বিরুদ্ধে। কিন্তু এমন একদিন এল যখন মসি রাজপ্রাসাদের সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক কামনা বাসনার লোভ ও পাপ ত্যাগ করে প্রান্তরে গেলে ঈশ্বরের লোকদের পাশে গিয়ে দাঁড়ালেন তাদের উদ্ধারের জন্য। লক্ষ্য করুন, যোকেবেদ যা বপন করেছিলেন তেমনি উত্তম ফল কেটেছিলেন। তাই আমাদের জগতের আজকের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি যদি সঠিক ফল পেতে চান তাহলে সঠিক বীজ বপন করুন। রাজা দাউদের জীবনে উদাহরণ আমরা দেখি, তার পাপ ভয়ানক ছিল। অনেকেই মনে করেন তাই যে তিনি নিষ্ঠুর পাপী ব্যক্তি, কিন্তু পাপ দাউদের জীবনে রূপ দান করেনি। একটা সাদা কাপড়ে ছোট্ট একটা কালির দাগ অনেক দূর থেকে পরিষ্কারভাবে দৃষ্ট হয়, কিন্তু একটা কালো প্যান্টে তা দেখা যায় না। দাউদের সময়কালে অনেক রাজা ছিল যারা আরও নিষ্ঠুর ও পাপে পরিপূর্ণ ছিল, অথচ দাউদের জীবনে ভয়ানক পাপ রূপ দেখা যায় বা আমরা দেখে থাকি। তার ছিল ঈশ্বরের জন্য হৃদয়, এমনকি তার অনুতাপ ও পাপ স্বীকারোক্তির মধ্যে তিনি প্রকাশ করেছেন যে ঈশ্বরের জন্য তার হৃদয় ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তথাপি দাউদ পাপে বপন করেছিলেন এবং তার সন্তানদের জীবনে ভয়ানক পাপের ফসলও কেটেছিলেন। ছয় অধ্যায় দশ পদে যখন আসি লেখা আছে, এই জন্য আইসো আমরা যেমন সুযোগ পাই তেমনি সকলের প্রতি, বিশেষত যারা বিশ্বাস বাটির পরিজন তাহাদের প্রতি সৎকর্ম করি। এখন সাধু পৌল বলছেন আমাদের ভালো কাজ করা প্রয়োজন। উদার মতাবলম্বীরা অর্থাৎ যারা লিবারাল ভালো কাজের উপরে গুরুত্ব দিয়ে থাকেন, আমি ভালো কাজ করা বিশ্বাসী, কিন্তু ভালো কাজের জন্য উপযুক্ত ভিত্তির প্রয়োজন, আর সেই সঠিক ভিত্তি হল অনুগ্রহের সুসমাচার এবং আত্মায় চলা। আপনি যখন আত্মায় চলেন তখন আত্মার ফলগুলি উৎপন্ন হয়, আর তখন নিশ্চয়ই আপনি ভালো কাজ করতে সক্ষম হবেন। আপনি সকলের জন্য ভালো কাজ করবেন, বিশেষত বিশ্বাসী বর্গের প্রতি। আমরা এখন এই পত্রের একেবারে শেষ ভাগে উপস্থিত হয়েছি। এখানে তিনটি হাতের লেখার কথা উল্লেখ করা হয়েছে। প্রথম লেখাটি সাধু পৌলের, যা লেখা আছে ছয় অধ্যায় ১১ পদে, দেখো আমি কত বড় অক্ষরে স্বহস্তে তোমাদিওকে লিখিলাম। কত বড় অক্ষরে মানে এই নয় খুব বড় বড় হরফে, এই পত্রে মাত্র ৬টি অধ্যায়, অথচ রোমীয় পত্র ১৬ অধ্যায়, তাই এটি কখনোই বড় পত্র নয়। তিনি এখানে বলেছেন যে এই পত্র তাদের জন্য যাদের দর্শন শক্তি অল্প, অর্থাৎ দূরদর্শিতার অভাব। দ্বিতীয়ত তার মাংসে কণ্টক ছিল, দ্বিতীয় করিন্থীয় তার ১২ অধ্যায় ৭ পদে তা তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ তার সত্যিকারেরই দৃষ্টিশক্তির সমস্যা ছিল। ইফিসীয় পত্র তিনি কাউকে দিয়ে লিখিয়েছিলেন, তাই বলেছেন লেখককে যে তুমি যাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করতে চাও তা করো। তেমনি রোমীয় তার ১৬ অধ্যায় ২২ পদে তার লেখকের অভিবাদন রয়েছে। এই পত্রের লেখক বলছেন আমি তর্তীয় তোমাদিওকে মঙ্গলবাদ করিতেছি। তথাপি তিনি যখন গালাতীয় পত্র লিখছেন তখন তিনি খুবই উত্তেজিত। তিনি শুনেছিলেন যে গালাতীয় বিশ্বাসীরা সুসমাচার ব্যবস্থার সঙ্গে মিলিয়ে ফেলেছিল, আর তখন অনুগ্রহের সুসমাচার নষ্ট হয়ে যায়। তাই তিনি পত্র লেখকের অপেক্ষায় থাকেননি, তাই তিনি বড় বড় হরফে লিখেছিলেন। এবার দেখব পৌলের সাক্ষ্য ৬ অধ্যায় ১২ পদে, যে সকল লোক মাংসের স্বরূপে দেখাইতে ইচ্ছা করে তাহারাই তোমাদিওকে তকচ্ছেদ প্রাপ্ত হইতে বাধ্য করিতেছে। ইয়ার অভিপ্রায় মাত্র যেন খ্রিস্টের ক্রুশ প্রযুক্ত তাহাদের প্রতি তাড়না না ঘটে। আমরা দেখি পরজাতিদের উপর যারা খ্রিস্টে বিশ্বাসী তাদের ব্যবস্থা জোর করে চাপিয়ে দেওয়া কারণ ছিল যে ইহুদি শিক্ষকেরা ইহুদি ধর্মগুরুদের অত্যাচারে ভয় ভীত ছিল। ওই ইহুদি শিক্ষকেরা তখনকার দিনে ধর্মীয় আইনরক্ষক ছিল। অনেকে সাধারণ মানুষ ভাবে যে ঈশ্বরীয় নিয়ম বাঁকা মানুষকে সোজা করার জন্য, আর সেই কারণে তারা সহজে তা পালনে আকৃষ্ট হয়। প্রত্যেকে আমরা আবার চাই অন্যে যেন নিয়ম পালন করে। ১৩ পদে দেখি লেখা আছে এখানে, কেননা যাহারা তকচ্ছেদ প্রাপ্ত হয় তাহারা আপনারা ব্যবস্থা পালন করে না, বরং তাহাদের ইচ্ছা এই যে তোমরা তকচ্ছেদ প্রাপ্ত হও যেন তাহারা তোমাদের মাংসে শ্লাঘা করিতে পারে। পরজাতিদের বাধ্য করে ইহুদি শিক্ষকেরা তাদের ব্যবস্থার অধীনে আনার বাহবা পেতে চেয়েছিল। অদ্ভুত বিষয়, যারা দাবি করে যে তারা ব্যবস্থার অধীন তারা কিন্তু তা পালন করে না। আমরা ১৪ পদে পাই লেখা আছে এখানে, কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যে আর কোন বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক, তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। পৌল এবং জগতের মাঝে ছিল ক্রুশ, আজ আমাদের সেই অবস্থায় চলা প্রয়োজন। তা আপনার স্বভাব চরিত্র গঠনে সাহায্য করবে। তাহলে আপনি পর্বতদত্ত উপদেশ অনুসরণ করে গর্ববোধ করবেন না, বা কোন মণ্ডলীর সদস্য বা মণ্ডলীতে কোন দায়িত্বপূর্ণ পদের জন্য গর্বিত হবেন না, কিন্তু খ্রিস্ট যীশুও তাঁর ক্রুশের শ্লাঘা বা গর্ব করবেন। ১৫ পদে লেখা আছে আমি, কারণ তকচ্ছেদ কিছুই নয়, অতকচ্ছেদও নয়। এখানে আমরা দ্বিতীয় হাতের লেখা পাই। তকচ্ছেদ ছিল ধর্মের ও ব্যবস্থার হাতের লেখা। এটা এমন ধরনের দেহেতে তা লেখা ব্যাজের ন্যায় তা আপনাকে সন্তুষ্ট করে যে আপনি অব্রাহামের সাথে ঈশ্বরের চুক্তির সঙ্গে যুক্ত, কিন্তু তাতে কোনো ফল হয় না। প্রভু যীশু তকচ্ছেদ অতকচ্ছেদের কোনো কিছুরই গুরুত্ব নেই। এগুলি মানুষের খ্রিস্টের কাছে এসে পরিবর্তনের পূর্বে তারা যে পাপী তার প্রমাণ করে। গুরুত্বপূর্ণ বিষয় এই যে ঈশ্বরের আত্মা আপনার জীবনে নতুন সৃষ্টি করলে এবং তার বিশ্বাসেই সম্ভব হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, বাজারে অনেক ধরনের সাবান আছে, বিজ্ঞাপনে আমরা দেখি ও শুনি, কিন্তু আপনি যদি এমন এক সাবান প্রস্তুত করে বলেন শুধুমাত্র এই সাবানই ধুতে পারে, তবে অন্য সাবান উৎপাদনকারীরা চিৎকার করে উঠবে। সচরাচর লোকেরা বলে থাকে বা এইভাবে বিজ্ঞাপন দিয়ে থাকে, এটা অন্য সাবান থেকে বা অন্য সাবানগুলো থেকে ভালো। কিন্তু লক্ষ্য করুন, সাধু পৌল এখানে বলছেন আমি যা বলি তা অন্যদের থেকে ভালো নয়, কিন্তু তিনি সরাসরি বলছেন তকচ্ছেদ অতচ্ছেদ কিছুই নয়। তিনি বলছেন, পবিত্র আত্মায় আপনার হৃদয় লেখাই প্রয়োজন, অন্য কিছুতেই নয়, অর্থাৎ অন্য কোন সাবানই আপনার জীবনে চলবে না। এখন আমরা শেষ হাতের লেখা দেখব, ১৬ থেকে ১৭ পদে লেখা আছে, আর যে সকল লোক এই সূত্রানুসারে চলিবে তাহাদের উপরে শান্তি ও দয়া বর্তুক, ঈশ্বরের ইসরায়েলের উপরে বর্তুক। এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিউক, কেননা আমি যিশুর দাহচিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। চিহ্ন বলতে গ্রিক ভাষায় সিগমাটা, সিগমাটা বলতে দাহচিহ্ন বা ক্ষতচিহ্ন। যদি আপনি প্রভু যিশুর হাতের লেখা দেখতে চান, তবে সাধু পৌলের দেহের উপরে দেখুন। দ্বিতীয় করিন্থীয় তার ১১ অধ্যায় ২৩ থেকে ২৭ পদে তিনি তার বর্ণনা দিয়েছেন কেমনভাবে তিনি যাতনাগ্রস্ত এবং তাড়নাগ্রস্ত হয়েছেন। সিগমাটা হচ্ছে খ্রিস্টের জন্য পৌলের দুঃখভোগ ও তাড়নাভোগ, তিনি সকল সহ্য করেন খ্রিস্টেরই নিমিত্ত। পৌলের সময় এই সিগমাটা বা দাহচিহ্ন তিনভাবে ব্যবহৃত হত। কোন কৃতদাস পালিয়ে গেলে তাকে যদি খুঁজে পাওয়া যেত, তবে কপালে ছাপ লাগিয়ে দেওয়া হত আর তাকে বলা হত সিগমাটা। আবার বিশেষ সৈন্যদের কমান্ডারের নাম সৈন্যদের কপালে লেখা থাকত। আবার তখনকার দিনে পরজাতীয় দেবতা দেবীর নাম তাদের ভক্তদের কপালে লেখা থাকত। সাধু পৌল বলছেন, আমার দেহে সিগমাটা বা সেই ক্ষতচিহ্ন বা সেই দাহচিহ্ন তা যিশুরই দাহচিহ্ন। অর্থাৎ তিনি বলছেন যে শিক্ষা আমি তোমাদের দিয়েছি, যা লিখেছি তা আমার জীবনে বাস্তব কিনা যদি জানতে চাও, তবে আমার দেহে পাঠ করো। আজও প্রভু লেখেন, যারা তার বিশ্বস্ত তাদের হৃদয়ে তিনি সেই চিহ্ন দিয়েছেন যা কখনো দূর হবে না। শেষ কথা তিনি বলছেন, ভাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক। যীশু আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্র লিখে জানান। আমরা খুব খুশি হব যদি আপনি চিঠির সাহায্যে বা ফোনে, SMS-এ অথবা ইমেলের সাহায্যে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 7034। আবার বলছি, জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের ইমেলের ঠিকানা হল bengalittv@radio882.com। আবার বলছি, bengalittv@radio882.com। আমাদের ফোন নম্বর 2438-0045, 2438-0045, এবং আমাদের মোবাইল নম্বরটা লিখে নিন 9433-497235। আবার বলছি, 9433-497235। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।
কানের সুরের যে মহাদানে কণ্ঠ